বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশ মণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 25 জুলাই, 10 শ্রাবণ এবং ফার্সি 3 মুরতাদ। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্টজে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইউরোপ সফরকালে সৌদি আরবের বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যাপক ধরপাকড় সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কলকাতায় বিশিষ্টজনদের প্রতিবাদ মিছিল সম্পর্কে একটি প্রতিবেদন। এরপর থাকবে শোকাবহ মহরম উপলক্ষে নিয়মিত পরিবেশনা ইমাম হুসাইন আলাইহিসালামের চিরঞ্জীব মহাবিপ্লব। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে তুরস্কে মোসাদ ও ইহুদিবাদী ইসরায়েলের তৎপরতা সম্পর্কে একটি বিশেষ আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমেরিকার রাজনৈতিক প্রভাবাধীন অঞ্চলের আয়তন কমে যাচ্ছে এবং ব্যর্থতার সাক্ষী হচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধানের মন্তব্য। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন লেবাননের পানি সীমার গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি তৎপরতা ইস্যুতে যুদ্ধের আশঙ্কা এখনও 50%। বাংলাদেশে হারিকেন নিয়ে আন্দোলন করায় বিএনপির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার আহ্বান। এবং নতুন নো ডক্ট্রিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষর, আমেরিকাকে সরাসরি রাশিয়ার প্রধান হুমকি হিসেবে ঘোষণা করল ক্রেমলিন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে পুতুল সরকারকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে, কিন্তু এসব সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তিনি তেহরানে তার বাহিনীর রাজনৈতিক উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে আরো বলেন, আমেরিকার রাজনৈতিক প্রভাবাধীন অঞ্চলের আয়তন কমে যাচ্ছে এবং ব্যর্থতার সাক্ষী হচ্ছে। আফগানিস্তান, সিরিয়া ও মিশরে মার্কিন ব্যর্থতার পাশাপাশি ইসরায়েলের সঙ্গে আতাতের মাধ্যমে করা আমেরিকার আরও কিছু ব্যর্থ পরিকল্পনার কথা তুলে ধরে জেনারেল সালামি বলেন, এই ঘটনাগুলো একটি বড় ঘটনার সূত্রপাত করে যা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বময় পরাজয়ের লক্ষণ। তিনি বলেন, শত্রুরা এখন পরস্পরকে সাহায্য করতে অপারগ হয়ে পড়েছে, কারণ তাদের মধ্যে ঐক্য ও সংহতির বন্ধন আগের মতো অটুট নেই। আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, সৌদি আরব ও আমেরিকা এখন আর একে অপরকে সহযোগিতা করতে পারছে না। যে সৌদি আরব একসময় তার পেট্রো ডলার দিয়ে আমেরিকাকে সাহায্য করত, এখন সেই সৌদি আরব নিজের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের প্রতি ইঙ্গিত করে জেনারেল সালামি বলেন, এই সফর ওয়াশিংটনের জন্য কোনো সাফল্যই বয়ে আনতে পারেনি। ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে লিপ্ত হওয়ার ক্ষমতা নেই বলেই হুদিবাদী ইসরায়েল গুপ্তচরদের লেলিয়ে দিয়ে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের তৎপরতায় মেতে উঠেছে। একথা বলেছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য শাকরিয়ার হায়দারি। তিনি ইরানের বার্তা সংস্থা ইরান প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ফিলিস্তিনের প্রতি ইরানের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দখলদার ইসরায়েলকে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ করে তুলেছে এবং এ কারণে তেল আবিব তেহরানের বিরুদ্ধে একের পর এক নাশকতামূলক তৎপরতা চালানোর আপ্রাণ চেষ্টা করছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ইহুদিবাদ ইসরায়েলের গুপ্তচর বৃত্তির একটি নেটওয়ার্ক ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নাশকতামূলক তৎপরতা চালানোর প্রস্তুতি নেওয়ার সময় এদেশের নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েছে। বিবৃতিতে বলা হয়, আটক গুপ্তচররা ইরানের একটি প্রতিবেশী দেশের মাধ্যমে ইসরায়েলি সন্ত্রাসী গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিল। এই নেটওয়ার্কের সদস্যরা আধুনিকতম যন্ত্রপাতি ও অত্যন্ত বিধ্বংসী সমরাস্ত্র নিয়ে ইরানের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনাগুলোতে হামলা চালাতে চেয়েছিল, কিন্তু ইরানের নিরাপত্তা বাহিনীর সময়োচিত পদক্ষেপের কারণে তাদের সকল পরিকল্পনা নস্যাৎ হয় এবং নেটওয়ার্কের সকল সদস্য আটক হয়। ইরান দ্রুততম সময়ের মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করে এই সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমেরিকাকে আরেকটি সুযোগ দিতে প্রস্তুত রয়েছে। একথা জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এবং পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ইরানের প্রধান আলোচক আলী বাকেরি কানি। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, দ্রুততম সময়ের মধ্যে ভিয়েনা সংলাপের ইতি টানার জন্য আমাদের কাছে নতুন পরিকল্পনা রয়েছে যা আমরা অন্য পক্ষগুলোর কাছে তুলে ধরেছি। বাকেরি কানি বলেন, আমেরিকা একতরফাভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে যে মারাত্মক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য ইরান 2021 সালের এপ্রিল মাস থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 5 জাতিগোষ্ঠীর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে। ইরানের এই সিনিয়র কূটনীতিক বলেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অবশিষ্ট দেশগুলোর সঙ্গে তেহরান ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। লেবাননের প্রাকৃতিক সম্পদ লুটে নেয়ার জন্য ইহুদিবাদী ইসরায়েল যে প্রচেষ্টা চালাচ্ছে তাকে কেন্দ্র করে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেয়নি ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ গতকাল একথা বলেছেন। জুলাই মাসের প্রথম দিক থেকে ইহুদিবাদ ইসরায়েল ভূমধ্য সাগরে লেবাননের পানিসীমায় অবস্থিত কারিশ গ্যাসক্ষেত্র এলাকায় জাহাজ পাঠানোর পর চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। লেবাননের পানিসীমায় ইসরায়েলের জাহাজের প্রবেশ প্রসঙ্গ তুলে হাসান নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহর নেতারা এ বিষয়ে দেশের সামনে করণীয় সম্পর্কে আলোচনা করছেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সম্ভাবনা শতকরা 50% এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা 50%। বিষয়টি নিয়ে ইহুদিবাদ ইসরায়েলের ব্যাপারে হিজবুল্লাহর দৃষ্টিভঙ্গি কেমন হবে তা বৈরুত ও তেল আবিবের মধ্যে চলমান পরোক্ষ আলোচনার ফলাফলের উপর নির্ভর করবে বলে তিনি উল্লেখ করেন। শনিবার মার্কিন জ্বালানি উপদেষ্টা আমোস হকস্টেইন ইসরায়েল ও লেবাননের মধ্যকার চলমান আলোচনায় মধ্যস্থতার জন্য বৈরুত পৌঁছেছেন। মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগে হিজবুল্লাহ একটি ভিডিও ফুটেজ প্রচার করেছে যাতে দেখা যাচ্ছে ভূমধ্যসাগরের বিতর্কিত এলাকায় ইহুদিবাদ ইসরায়েলের একটি জাহাজ তৎপর রয়েছে। তবে সেখানকার জাহাজ এবং ইসরায়েলের অন্যান্য উপকরণ হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে হারিকেন নিয়ে আন্দোলন করায় বিএনপি নেতাদের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ কৃষক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা বলেন, আমি দেখেছি আমাদের বিএনপি নেতারা হারিকেন নিয়ে আন্দোলন করছেন, তো তাদের হাতে হারিকেনই ধরিয়ে দিতে হবে, তাদের সবার হাতেই হারিকেন ধরিয়ে দিন। এ সম্পর্কে বিস্তারিত শুনুন আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্টে।
বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে হারিকেন নিয়ে আন্দোলন করায় বিএনপি নেতাদের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে শোকাবহ আগস্টের প্রথম দিনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা বলেন, আমরা দেখেছি আমাদের বিএনপি নেতারা হারিকেন নিয়ে আন্দোলন করছে, তো তাদের হাতে হারিকেনই ধরিয়ে দিতে হবে, তাদের সবার হাতে হারিকেন ধরিয়ে দেন, আর দেশের মানুষকে আমরা নিরাপত্তা দেব এবং দেশের মানুষ যাতে ভালো থাকে সেই ব্যবস্থা নেব। সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতায় আসা সামরিক শাসক জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির নেতাকর্মীদের মুখে এখন নির্বাচন নিয়ে নীতিকথা শুনতে হচ্ছে বলে হতাশা প্রকাশ করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিএনপির আমলে দেশের মানুষের ভোট দেওয়ার অধিকারটাই ছিল না মন্তব্য করে তিনি বলেন, দুর্ভাগ্য হল একটা মিলিটারি ডিক্টেটর অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় থেকে যে দল গঠন করেছিল ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে তাদের কাছ থেকে এখন নানারকম নীতির কথা শুনতে হয়। 1994 সালে মাগুরা দুই আসনের উপনির্বাচন এবং অন্য বিতর্কিত নির্বাচনগুলোর উদাহরণ তুলে ধরে শেখ হাসিনা বলেন, এসব নির্বাচন তো মানুষের চোখে দেখা, কোনো মানুষ তো ভোট দিতে পারেনি, ভোট দেওয়ার অধিকারটাই মানুষের ছিল না বিএনপির আমলে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা মানি লন্ডারিং এ জড়িত এবং তাদের পাচার করা টাকা দেশে ফেরত আনা হয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
ভারতের পশ্চিমবঙ্গে আগামী বুধবার মন্ত্রিসভার রদবদল করা হবে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গে আগামী বুধবার মন্ত্রিসভার রদবদল করা হবে। আজ সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানিয়েছেন। রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগকে কেন্দ্র করে বড়সড় দুর্নীতি প্রকাশ্যে আসার পর এবং ওই ইস্যুতে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়, সরকার ও তৃণমূলের স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছিল। পার্থবাবুকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং দল থেকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বিরোধীরা বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। আজ সোমবার মন্ত্রিসভার আসন্ন পরিবর্তন ও স্বচ্ছ ভাবমূর্তি ইস্যুতে বিজেপি বিধায়ক ও তৃণমূল নেতা মুকুল রায়ের মন্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে। বিজেপির টিকিটে জয়ী এবং পরে দলত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়া ওই বিধায়ক বলেন, শাসকের ভাবমূর্তির সঙ্গে রদবদলের কোনো সম্পর্ক নেই, ভাবমূর্তি এসবের উপরে নির্ভর করে না। তাকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্ত্রিসভায় রদবদল করছেন তাতে কি দলের ভাবমূর্তি বদলাবে? সেই প্রশ্নের জবাবেই বিধায়ক মুকুল রায় ওই মন্তব্য করেন। এ প্রসঙ্গে আজ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন,
রদবদল বা কাজের সুবিধা বা শূন্যস্থান পূরণ এগুলোর সঙ্গে সার্বিক খুব কি সম্পর্ক থাকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি সমানভাবে উজ্জ্বল রয়েছে, বাংলার মানুষ উপকার পাচ্ছেন, লড়াইয়ের ইন্ধন পাচ্ছেন, পরিষেবা পাচ্ছেন এবং রাজনৈতিক উপাদান পাচ্ছেন, সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আছে, তার ভাবমূর্তিটাই শেষ কথা বলেই তো পরপর তিনবার তাকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
তিনি বলেন, মন্ত্রিসভার রদবদল খানিকটা কাজের সুবিধা পরিস্থিতি অনুযায়ী মুখ্যমন্ত্রী যেভাবে চালাতে চাচ্ছেন তার সঙ্গে সম্পর্কিত। আমার মনে হয় দুটোকে না জড়ানোই ভালো বলে মন্তব্য করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নৌবাহিনীর জন্য এমন একটি ডক্ট্রিনে স্বাক্ষর করেছেন যেখানে আমেরিকাকে সরাসরি রাশিয়ার প্রধান হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ওই ডক্ট্রিনে আর্কটিক এবং কৃষ্ণসাগরের মতো গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চলে রাশিয়ার বৈশ্বিক সামুদ্রিক উচ্চাকাঙ্ক্ষাও নির্ধারণ করা হয়েছে। 55 পৃষ্ঠার এই দলিলে বলা হয়েছে, বিশ্বের মহাসাগরগুলোর উপর আধিপত্য বিস্তারের জন্য ওয়াশিংটন যে কৌশলগত লক্ষ্য নির্ধারণ করেছে এবং রাশিয়া অভিমুখে নেটোর সামরিক অবকাঠামো বিস্তারের যে চেষ্টা করা হচ্ছে তা এখন মস্কোর সামনে প্রধান চ্যালেঞ্জ ও হুমকি। ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য লাটভিয়া রাশিয়ার সঙ্গে ভ্রমণ চুক্তি বাতিল করে দিয়েছে। আজ 1 আগস্ট থেকেই এ চুক্তি বাতিল করা হয়। চুক্তির কারণে দুই দেশের প্রতিবেশী দেশের লোকজন সীমান্ত পেরিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে পারত, কিন্তু চুক্তি বাতিলের ফলে তা বন্ধ হয়ে যাবে। শস্যবাহী প্রথম জাহাজটি ইউক্রেনের ওদেসা বন্দর ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজটি আজ সকালে লেবাননের উদ্দেশ্যে বন্দর ছেড়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফ্রান্স ও গ্রিস সফরে গেছেন। তার এ সফরের উদ্দেশ্য এবং প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে শুনুন একটি বিশেষ প্রতিবেদন নাসির মাহমুদের পরিবেশনায়।
জামাল খাশোগি হত্যার পর মোহাম্মদ বিন সালমান প্রথমবারের মতো গ্রিস ও ফ্রান্স সফরে গেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফরের 2 সপ্তাহ পর বিন সালমান সফর করলেন। সৌদি এই প্রিন্সের সফরকালে সেদেশের দুর্নীতি দমন সংস্থা নাজা বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যাপক ধরপাকড় চালিয়েছে। ঘুষ, ক্ষমতার অপব্যবহার, মানি লন্ডারিং এবং জালিয়াতির অভিযোগে অন্তত 78 জনকে বিভিন্ন মন্ত্রণালয়ে গ্রেপ্তার করা হয়েছে। নাজা তাদের টুইটার পেজে জানিয়েছে, গত মাসে 116 জনের উপর গভীর পর্যবেক্ষণ অভিযান চালানো হয়েছে। তাদের মধ্য থেকে 78 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন সংস্থা আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা প্রতিরক্ষা, স্বাস্থ্য, আইন, সিটি কর্পোরেশন, পূর্ত ইত্যাদি মন্ত্রণালয়ের। এ ধরনের গ্রেপ্তার অভিযান নতুন কিছু নয়। 2017 সালে সংস্থাটি গঠিত হওয়ার পর থেকেই নিয়মিতভাবে এই নজরদারি এবং গ্রেপ্তার অভিযান চলে আসছে, কিন্তু কয়েকটি কারণে এবারের গ্রেপ্তার অভিযান কিছুটা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। প্রথম কারণটি হল, সৌদি দুর্নীতি দমন সংস্থা নাজার প্রধান বিন সালমান নিজেই। সুতরাং এরকম মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের পাশাপাশি এর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য কাজ করে থাকতে পারে, যাতে অনেক প্রতিযোগীকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়া যায়। রিটস কার্লটন হোটেলের ঘটনা এক্ষেত্রে স্মরণ করা যেতে পারে। ওই হোটেলে কয়েক মাস ধরে নজরদারিতে থাকা 87 জন সৌদি যুবরাজকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করার সময় তাদের $100 বিলিয়নেরও বেশি সম্পত্তি দুর্নীতি দমন সংস্থা বাজেয়াপ্ত করেছিল। মজার ব্যাপার হল, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগের বিবরণ দেওয়া হয় না, সুতরাং স্বচ্ছতার বিষয়টি প্রশ্নবিদ্ধই থেকে যায়। এমনকি গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সম্পর্কে সঠিক কোনো তথ্য দেওয়া হয় না। বাইডেনের সৌদি সফরের পরপরই বিন সালমানের ফ্রান্স সফর এবং ম্যাক্রনের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার বিষয়টি থেকে মনে করা যায়, খাশোগি হত্যার ঘটনায় তার উপর আন্তর্জাতিক যে চাপ সৃষ্টি হয়েছিল সেটি কেটে গেছে। ইউক্রেন যুদ্ধের ঘটনায় বিশ্বব্যাপী, বিশেষ করে ইউরোপের তেল সংকট এবং বাইডেনের সৌদি সফরের বিষয়টি এক সূত্রে গাঁথা বলে বিশ্লেষক মহলের ধারণা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেব ভারতের দিকে। ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে রাজ্যের রাজধানী কলকাতায় বিশিষ্টজনদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সম্পর্কে কলকাতা থেকে আব্দুল হাকিমে পাঠানো প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন সোহেল আহমেদ।
ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে রাজ্যের রাজধানী কলকাতায় বিশিষ্টজনদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে শুরু হওয়া ওই প্রতিবাদ মিছিলটি গান্ধীমূর্তি পর্যন্ত যায়। আজকের ওই মিছিলে বিশিষ্টজনদের পাশাপাশি সাধারণ মানুষের সাথে মিছিলে সামিল হন পশ্চিমবঙ্গে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্য নেতৃত্ব। বামপন্থীদের অভিযোগ, গত 11 বছরে রাজ্যের শিক্ষা ও সংস্কৃতির চরম অবনতি হয়েছে। রাজ্য সরকারের স্বৈরাচারী মনোভাব এবং কার্যকলাপ ও শাসক দল তৃণমূলের কোটি কোটি টাকার লুট প্রতারণার বিরুদ্ধে এই প্রতিবাদ। স্লোগান দিয়ে বলেন, মিছিলে অংশগ্রহণকারীরা এভাবে স্লোগান দেন। বিশিষ্টজনদের বক্তব্য, আদালতের নির্দেশে কোনো বৈধ নিয়োগ আটকে নেই। আদালত চেষ্টা করছে বঞ্চিত ছেলেমেয়েরা যাতে চাকরি পায়। তারা দিনের পর দিন পুলিশের লাঠি আর তাড়া খেয়ে চাকরির দাবিতে আন্দোলন করে চলেছেন। সাধারণ মানুষকে সম্পূর্ণ অন্ধকারে রেখে একের পর এক চলেছে শাসকের লুট ও প্রতারণা। আকণ্ঠ দুর্নীতিতে ডুবে গেছে একটা গোটা দল, হেঁট হয়ে গেছে এ রাজ্যের মাথা। কিন্তু লজ্জা নেই, অবিরাম সাফাই গেয়ে চলেছেন শাসক দল তৃণমূলের নেতাকর্মীরা। রাজ্যের দুর্নীতি প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী ও বামপন্থী নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, টাকা নিয়ে স্কুল কলেজের শিক্ষক নিয়োগ মানে শিক্ষা ব্যবস্থাকে অপমান করা, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। শুধু তো শিক্ষাক্ষেত্রে নয়, সরকারের বিভিন্ন দপ্তরে লোক নিয়োগে চরম দুর্নীতির নানা অভিযোগ এসে পৌঁছচ্ছে, যার অর্থ সঠিক তদন্ত হলে আরও টাকার পাহাড় মিলবে তা নিশ্চিত। এরপর ক্রমশ আরও খবর ফাঁস হবে। আমরা সদা জাগ্রত আছি, বঞ্চিত অসংখ্য সাধারণ মানুষের পাশে আছি। সংবিধান রক্ষা করা এখন বড় কাজ। গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রাজ্য সম্পাদক রজত বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা আক্রান্ত, মূল্যবোধ আক্রান্ত, নেতা মন্ত্রী আমলা মিলিয়ে একটা মেশিনারি কাজ করছে লোভ দুর্নীতি রাজনীতিতে, আর ফ্যাসিস্টরা এটাই চায়। এর বিরুদ্ধে আমাদের তীব্র আন্দোলনের মধ্য দিয়ে পাল্টা আঘাত আনতে হবে বলেও মন্তব্য করেন রজত বন্দ্যোপাধ্যায়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
শুনছিলেন কলকাতা থেকে আব্দুল হাকিমের পাঠানো প্রতিবেদন। প্রতিবেদনটি তিনি নিজেই পড়ে শুনিয়েছেন। আপনাদের অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শোকাবহ মহরম উপলক্ষে ধারাবাহিক আলোচনা।
শোকাবহ মহররম, শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে ইমাম হুসাইন আলাইহিসসালামের চিরঞ্জীব মহাবিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ধারাবাহিক এই আলোচনার আজকের এই পর্ব পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
Thank you.
কুফাবাসীরা ইমাম হুসাইন আল ইসলামের পিতা ও বড় ভাইয়ের প্রতি তেমন একটা বিশ্বস্ততা ও অনুরাগ দেখাতে না পারা সত্ত্বেও ইমাম হুসাইন কেন জুলুম ও স্বৈরতন্ত্র থেকে মুক্ত করার আকুল আবেদন সম্বলিত তাদের আহ্বানে সাড়া দিয়ে কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে। আত্মীয় অনাত্মীয় চেনা অচেনা নির্বিশেষে সবাই কুফার লোকদের বিশ্বাসঘাতকতার ইস্যু টেনে ইমাম হুসাইন আল ইসলামকে বিরত রাখতে চেষ্টা করেছিল। তারা যে ইমাম হুসাইনের জীবনের নিরাপত্তার কথা ভেবেই এ চেষ্টা চালিয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। ইমাম হুসাইনও তাদের চিন্তাধারাকে সরাসরি নাকচ করেননি, অথচ মক্কা কারবালা এবং কুফার পথে তাঁর বিভিন্ন ভাষ্য থেকে স্পষ্ট হয় যে ইমাম হুসাইনের ও একটা স্বতন্ত্র চিন্তাধারা ছিল যা অনেক ব্যাপক ও দূরদর্শী। তাঁর হিতাকাঙ্ক্ষীদের ভাবনা ছিল কেবল নিজের ও পরিবার পরিজনের নিরাপত্তা কেন্দ্রিক, অথচ ইমাম হুসাইন আল ইসলামের চিন্তা ছিল দীন ইমান ও আকিদার নিরাপত্তাকে নিয়ে। তাই মারওয়ানের এক নসিহতের জবাবে ইমাম বলেন,
ইয়াজিদের মতো কেউ যদি উম্মতের শাসক হয় তাহলে এখানেই ইসলামের বিদায়। মুয়াবিয়া ও ইয়াজিদের ইসলামী শাসন ক্ষমতা লাভ এবং ধর্মে বিশ্বাসী মুসলমানদের নিয়ে যথাক্রমে হযরত আলী আলাইহিসসালাম ও ইমাম হুসাইন আলাইহিসসালামের বিরুদ্ধে সেনাবাহিনী গঠন ছিল ইসলামের জন্য এক সর্বনাশা পরিস্থিতি। ইসলামের সাথে উমাইয়াদের তীব্র শত্রুতা সুলভ আচরণের অন্যতম কারণ ছিল তিন বংশ ধরে চলে আসা বনি হাশিম ও বনি উমাইয়ার গোষ্ঠীগত কোন্দল। বনি হাশিম ইসলাম ও কোরআনের ধারক ও বাহক হবার গৌরব লাভ করায় বনি উমাইয়ারা ঈর্ষায় পুড়ে মরতে থাকে। ফলে তারা বনি হাশিমকে তো দূরের কথা, ইসলাম ও কোরআনকেও সহ্য করতে পারেনি। ইসলামের সঙ্গে উমাইয়াদের শত্রুতার আরেকটি কারণ হল তৎকালীন কুরাইশ গোত্রের নেতৃবৃন্দ, বিশেষ করে উমাইয়াদের পার্থিব জীবনধারার সাথে ইসলামী বিধানের অসামঞ্জস্য ও বৈপরীত্য। ইসলামী নীতিমালায় তাদের প্রভুত্বমূলক প্রভাব ক্ষুণ্ণ হতো। তাদের ভাব ও মন মানস ছিল সুবিধাবাদী ও বস্তুবাদী।
কিন্তু উমাইয়া দল চিরকাল ইসলামের শত্রুতা করেও তাদের গায়ে ইসলামী লেবেল লাগিয়ে ইসলামের শাসন ক্ষমতা কুক্ষিগত করতে সক্ষম হয়েছিল। এর কারণ ছিল জনগণের অসচেতনতা ও মুসলমানদের হাতে ব্যাপক দেশজয়ের ফলে আরবের ইসলামী সংস্কৃতিতে অনারব ও অন ইসলামী সংস্কৃতির অনুপ্রবেশ। আরবে নবপ্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের ভিত মজবুত হতে না হতেই দ্বিতীয় খলিফার আমলে ব্যাপক দেশজয়ের ফলে ইসলামের অতি দ্রুত প্রচার ও প্রসার ঘটে। তাই ইসলাম তার স্বাভাবিক গতিতে সীমান্ত অতিক্রম করে দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েনি। ফলে মুসলিম উম্মার মধ্যে দেখা দেয় নানা দ্বন্দ্ব বিভেদ এবং গড়ে ওঠে অসংহত মুসলিম সাম্রাজ্য। ফলে সবার ইমানি অবস্থান সমান ছিল না, এমনকি অনেকের মধ্যে কুফুরি প্রবণতার প্রভাব প্রবল হয়েছে বা প্রবল রয়ে গিয়েছিল।
পবিত্র কোরআন বহুবার মুনাফিকদের কথা উল্লেখ করেছে। মুনাফিকদের ব্যাপারে সতর্ক করার ধরন দেখে বোঝা যায় যে এরা মারাত্মক। কোরআন মুসলমানদেরকে এই গুরুতর বিপদ থেকে রক্ষা করতে চায়। মুনাফিকদের ও তাদের বংশধারাকে সুপথে আনতে অর্থ সাহায্য দেওয়ার প্রথা চালু হলেও গুরুত্বপূর্ণ কোনো পদে তাদের নিয়োগ করা হতো না রাসুলের যুগে। প্রথম দুই খলিফার যুগেও এই ধারা মোটামুটি মেনে চলা হয়েছে, কিন্তু তৃতীয় খলিফার সময় মারাত্মক ভুল পদক্ষেপ নিয়ে এই ধারা বদলে দেওয়া হয়। ফলে মারওয়ান ও তার বাবা হাকাম নির্বাসন থেকে ফিরে আসে। এ সময় কুচক্রি উমাইয়ারা বড় বড় পদে আসীন হয়ে বাইতুল মালে হস্তক্ষেপ করে। যেটুকু তাদের ঘাটতি ছিল তা হল ধার্মিকতা। কিন্তু তৃতীয় খলিফার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অদ্ভুত এক প্রতারণা ও ধোঁকাবাজির মাধ্যমে ধার্মিক হবার গৌরবটাও তারা হাতে পায়। ফলে মুয়াবিয়া ধর্মের নামেই হযরত আলী আলাইহিসসালামের মতো ব্যক্তির বিরুদ্ধেও বিশাল সেনাবাহিনী গড়তে সক্ষম হয়। এরপর মুয়াবিয়া আলেমদেরকে ভাড়া করে জাল হাদিসও বানাতে থাকে।
¶¶ আসলে মুয়াবিয়ার কূটবুদ্ধি পূর্ববর্তী খলিফাদের সরলতার সুযোগে ইসলামী শাসন ব্যবস্থায় এ ধরনের ব্যক্তিদের উত্থান আর জনগণের অজ্ঞতা ও মূর্খতাই কারবালার প্রেক্ষাপট রচনা করেছে। মুয়াবিয়া সহ উমাইয়া কুচক্রীরা জাতিগত ব্যবধান সৃষ্টির চেষ্টা করত, যার ভিত্তিতে আরব অনারবের চেয়ে অগ্রগণ্য হতো। তাদের বিভেদ নীতির কারণে এক শ্রেণীর লোকেরা লাখপতি হতো, অথচ ফকিররা ফকিরই থেকে যেত। আলী আল ইসলাম শহীদ হলে মুয়াবিয়া খলিফা হয়, কিন্তু মৃত্যুর পরেও হযরত আলী আল ইসলাম আদর্শিক শক্তি হয়েই বহাল থাকায় বড়ই উদ্বিগ্ন ছিল উমাইয়ারা। ফলে মুয়াবিয়ার আদেশে মিম্বারে ও জুমার খোতবায় হযরত আলী আল ইসলামকে অভিশাপ দেওয়ার প্রথা চালু হয়। এছাড়াও আলীর সমর্থকদেরকে ব্যাপোয়ারাভাবে হত্যা করা হতে থাকে এবং মিথ্যা অভিযোগ আরোপ করে হলেও তাদেরকে বন্দী করা হতো, যাতে আলী আল ইসলামের গুণ মর্যাদা প্রচার না হয়। পয়সা খরচ করে আলীর শানে বর্ণিত হাদিসগুলো জাল করে উমাইয়াদের পক্ষে বর্ণনা করা হয়। তবুও উমাইয়া শাসনের জন্য আলীর সমর্থকরা হুমকি হিসেবেই আত্মপ্রকাশ করে।
মুয়াবিয়া ছলে বলে কৌশলে প্রকৃত ইসলামের অনুসারীদের ও প্রকৃত ইসলামের গোড়া কাটার চেষ্টা করলেও তার ছেলে ইয়াজিদ কোনো রাগ ঠাক না রেখেই প্রকাশ্যে ব্যভিচার ও মদপান এবং বানরকে মাওলানা সাজিয়ে দরবারে রাখার মতো কাণ্ড করতে থাকায় ইসলামের ইজ্জত বলে আর কিছুই রইল না। এ অবস্থায় সৎ কাজের আদেশ ও অসৎ কাজের রোধ সংক্রান্ত কোরআনের নির্দেশ বাস্তবায়নের জন্য ইয়াজিদি শাসনের বিরুদ্ধে বিপ্লবের ডাক দেওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না ইমাম হুসাইনের সামনে। আর এই নির্দেশ বাস্তবায়নের জন্য তিনি নিজের জীবন, শিশু সন্তান সহ কয়েকজন সন্তান, নবী পরিবারের বেশ কয়েকজন সদস্যের জীবন বিসর্জন ও এমনকি এই মহান পরিবারের নারীদের অসম্মানিত হওয়ার ঝুঁকি মেনে নিতেও কুণ্ঠিত হননি, যা ইতিহাসে নজিরবিহীন।
শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 1 আগস্ট সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। ভোলায় সরকার জানান দিয়েছে তারা এভাবেই আন্দোলন দমন করবে, বলেছেন মির্জা ফখরুল দৈনিক প্রথম আলো। বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দেওয়া দরকার, বলেছেন প্রধানমন্ত্রী দৈনিক ইত্তেফাক। সাম্প্রদায়িক শক্তির প্রতিভূদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, কাদেরের আহ্বান দৈনিক নয়া দিগন্ত। নির্দোষ কাউকে হয়রানি কিংবা গ্রেপ্তার করা হচ্ছে না, বলেছেন ডিবি প্রধান হারুন দৈনিক যুগান্তর। ডলার সংকট, চীন ও ভারতের সঙ্গে স্থানীয় মুদ্রায় লেনদেনের সুপারিশ দৈনিক কালের কণ্ঠ। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। আমার নয় আমার নয় আমার নয়, তাহলে কার ওই কোটি কোটি টাকা, পার্থকে প্রশ্ন ইডির। ভীত সন্ত্রস্ত সলমন, মুসেওয়ালা করে দেওয়ার হুমকি পেতেই পেলেন বন্দুকের লাইসেন্স দৈনিক আজকাল। এবং খাদ্য সংকট মোকাবেলায় বড় পদক্ষেপ, শস্য নিয়ে ইউক্রেন থেকে রওনা দিল প্রথম জাহাজ দৈনিক সংবাদ প্রতিদিন। এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো এক খবরে লিখেছে, ভোলায় পুলিশের গুলিতে নিহত আব্দুর রহিম মাতব্বরের গায়েবানা জানাজায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ দিয়ে গুলিবর্ষণ করে এই ফ্যাসিবাদী সরকার জানান দিয়েছে তারা নির্যাতন করে আন্দোলন দমন করতে চায়। আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আব্দুর রহিম মাতব্বরের গায়েবানা জানাজা হয়। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। গতকাল রোববার ভোলা সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে গুলিতে আব্দুর রহিম মাতব্বর নিহত হন। সংঘর্ষে আহত হন দুই পক্ষের অর্ধ শতাধিক ব্যক্তি। গতকাল বেলা ১১টার দিকে জেলা সদরের মহাজনপট্টিতে সংঘর্ষের এ ঘটনা ঘটে। বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার দাবিতে বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশে এই সংঘর্ষ হয়। দৈনিক যুগান্তর লিখেছে, রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও শিক্ষার্থী সামিয়া আফরান প্রীতি হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্দোষ কাউকে গ্রেপ্তার কিংবা হয়রানি করা হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ প্রধান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সোমবার দুপুরে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। হারুনুর রশিদ বলেন, আমরা পারিপার্শ্বিকতা, সাক্ষ্য প্রমাণ ও আগে গ্রেপ্তারকৃতদের তথ্য বিশ্লেষণ করে যাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ পেয়েছি শুধু তাদেরই গ্রেপ্তার করেছি। আমি মনে করি অন্যায়ভাবে কাউকে হয়রানি করা হচ্ছে না। দৈনিক নয়াদিগন্ত এক খবরে লিখেছে, সাম্প্রদায়িক শক্তির প্রতিভূদের উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা দেশকে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে দেখতে চায়, উন্নয়ন বিরোধী এবং সাম্প্রদায়িক শক্তির প্রতিভূ, তারা দেশের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি দেশবাসীকে আহ্বান জানাচ্ছি যে তাদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। সোমবার সকালে সচিবালয়ে তার দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের জনগণের প্রতি এ আহ্বান জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অর্থনৈতিক অবরোধ, আন্তর্জাতিক বাজারে তেল গ্যাস সারের মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার নানামুখী সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দেওয়া দরকার, এই শিরোনামের খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত দেশগুলো যখন হিমশিম খায় তখন আমরা সাশ্রয়ী হচ্ছি। এটার অর্থ এই নয় আমরা লুটপাট করছি, লুটপাট তো বিএনপি করেছে। আমরা দেখেছি বিএনপি নেতারা হারিকেন নিয়ে আন্দোলন করছে, তাদের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া দরকার। তাদের হাতে হারিকেনই থাকুক, আর মানুষকে ভালো রাখতে আমরা সব কাজ করছি। সোমবার কৃষক লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচিতে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় জনসংখ্যা নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের জনসংখ্যা এখন ৬৫ কোটি। এই জনসংখ্যার হিসেবও কারো কারো পছন্দ হয় না। কেন? তাহলে তারা নিজেরাই সন্তান জন্ম দিক, আমরা খাবার দেব, আমরা চাই প্রতিটি পরিবার সুখী সমৃদ্ধ হবে। আমরা সে কাজটি করে যাচ্ছি। দৈনিক কালের কণ্ঠের এক খবরে লেখা হয়েছে, ডলার সংকটের এই সময়ে চীন ও ভারতের সঙ্গে স্থানীয় মুদ্রায় লেনদেনের সুপারিশ করেছেন ব্যবসায়ীরা। সম্প্রতি ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ MCCI বাংলাদেশ ব্যাংকের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। MCCI সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে দেখা করে এ প্রস্তাব দেন। গভর্নর তাদের বলেছেন, বিশেষ করে চীন থেকে কাঁচামাল আমদানির ক্ষেত্রে আমদানিকারকরা যেন চীনা মুদ্রা রেনমিনবি RMB ব্যবহার করতে পারেন, এজন্য পরিপত্র জারি করা হবে। ব্যবসায়ীরা জানান, ডলারের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে রুপিতে এবং চীনের সঙ্গে RMBতে আমদানি রপ্তানি বিল পরিশোধের উদ্যোগ নেওয়া গেলে মুদ্রাবাজারে স্বস্তি ফিরে আসবে। এবারে ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকায় খবরে লিখেছে, রোববারই তিনি বলেছেন তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা ওই টাকা তার নয়। তাহলে ওই টাকা কার? রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সোমবার সকালে থেকে লাগাতার এই প্রশ্ন শুরু করেছেন ইডির তদন্তকারীরা। দুপুর পর্যন্ত খবর তাতে নিরুত্তর রয়েছেন পার্থ। অসমর্থিত সূত্রের খবর, সোমবার সকাল থেকে CGO কমপ্লেক্সে পার্থকে রোববার প্রকাশিত বিভিন্ন ওয়েবসাইটের খবরের প্রিন্ট আউট এবং সোমবার প্রকাশিত বিভিন্ন খবরের কাগজে পার্থের বক্তব্যের কাটিং দেখিয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছে, উদ্ধার করা বিপুল পরিমাণ ওই টাকা যদি তার না হয় তাহলে তা কার? তদন্তকারী সংস্থার একটি সূত্রের দাবি, পার্থ সোমবার দুপুর পর্যন্ত ওই বিষয়ে নিরুত্তর থেকেছেন। এখন দেখার তিনি বিষয়টি খোলাসা করেন কিনা, নাকি সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে যেমন এড়িয়ে গিয়েছেন তেমনি তদন্তকারীদের প্রশ্ন এড়িয়ে যান। দৈনিক সংবাদ প্রতিদিনের খবর। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে দেখা দিয়েছে খাদ্যশস্যের অভাব, কারণ বিশ্বের বহু দেশে খাদ্যশস্য রপ্তানি করে কিয়েভ। সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে, ইউক্রেনে রুশ হামলার জেরে খাদ্য, জ্বালানি বা আর্থিক কোনো না কোনো সংকটের মুখে পড়েছে 160 কোটি মানুষ। ইউক্রেনে যুদ্ধের ফলে ধাক্কা খেয়েছে গোটা বিশ্ব। এহেন পরিস্থিতিতে সোমবার শস্য নিয়ে ইউক্রেন থেকে রওনা দিয়েছে প্রথম জাহাজ। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এদিন কৃষ্ণসাগরের ওডেসা বন্দর থেকে খাদ্য শস্য নিয়ে রওনা দিয়েছে পণ্যবাহী জাহাজ রাজনী, ইস্তাম্বুল হয়ে জাহাজটির গন্তব্য লিবিয়ার ত্রিপোলি বন্দর। আগামী দিনে ইউক্রেন থেকে এমন আরও পণ্যবাহী জাহাজ রওনা দেবে। জাহাজটিতে প্রায় 26,000 টন ভুট্টা রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের পরিকাঠামো মন্ত্রী ওলেকসান্দ্র কুব্রাকোভ। দৈনিক আজকাল এক খবরে লিখেছে, স্বস্তি নেই সলমনের, একের পর এক প্রাণনাশের হুমকিতে জেরবার বলিউডের ভাইজান। প্রায় এক মাসের উপর ঘন ঘন হুমকি চিঠি পেয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় তিনি। নিরাপত্তা বাড়ানোর জন্য আগেই মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা, তার জেরেই অভিনেতাকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমোদন দেওয়া হলো। মুম্বাই পুলিশ সূত্রের খবর, প্রাণনাশের হুমকি পেয়েই অভিযোগ জানিয়েছিলেন তিনি। গত মাসে পুলিশ কমিশনারের কাছে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়েছিলেন সলমন। পুলিশের সদর দপ্তরে সলমনের শারীরিক পরীক্ষা নিরীক্ষাও হয়। বন্দুকের অনুমোদন পাওয়ার জন্য এই পরীক্ষা বাধ্যতামূলক। সোমবার সলমনকে বন্দুক রাখার লাইসেন্স দিল মুম্বাই পুলিশ। উল্লেখ্য, একটি কৃষ্ণসার হরিণ হত্যাকে কেন্দ্র করেই রোষের মুখে সলমন। পাঞ্জাবি সঙ্গীতশিল্পী তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের পর প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সলমন ও তার বাবা। গ্যাংস্টারদের হাত থেকে বাঁচতে নিরাপত্তার কারণে বর্তমানে বিলাসবহুল বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করছেন এই অভিনেতা। কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই, আবারও কথা হবে আগামীকাল। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন দর্পণ।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
2020 সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের মাত্র কয়েক মাস আগে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বুঝতে পেরেছিলেন যে তিনি ক্ষমতায় আসতে পারবে না, তখন তিনি ও হোয়াইট হাউসে তার উগ্রপন্থী নেতা কর্মকর্তারা নির্বাচনে জেতার জন্য সর্বান্তক চেষ্টা চালিয়েছিলেন। নির্বাচনে জেতার জন্য তারা মার্কিন ইহুদিবাদী লবিং গ্রুপকে খুশি করতে কয়েকটি আরব দেশের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার জন্য ব্যাপক চেষ্টা চালান, যাতে এ অঞ্চলে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং এটাকে ট্রাম্পের অবদান হিসেবে তুলে ধরা যায়।
ছোট ছোট আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক প্রতিষ্ঠার জন্য মাধ্যম হিসেবে সৌদি আরবকে ব্যবহার করা হচ্ছে, কেননা এই দেশগুলো সৌদি আরবের কথায় উঠবস করে। এছাড়া আরব দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ বিরোধও উস্কে দেওয়ার চেষ্টা চলছে, যাতে তারা ঐক্যবদ্ধ হতে না পারে এবং তাদের উপর কোনো নীতি বা পরিকল্পনা চাপিয়ে দেওয়া যায়। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ও তুরস্ক সরকার মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছিল এবং শত্রুতা ও বিদ্বেষ চরম পর্যায়ে পৌঁছেছিল। তবে ইসরায়েলের সাথে তুরস্ক ও সৌদি আরবের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তুরস্ক সফরে যান এবং প্রায় একই সময়ে ইসরায়েলের বর্তমান অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদও তুরস্ক সফর করেন। সৌদি ও ইসরায়েলি নেতাদের তুরস্ক সফর ছিল পূর্ব পরিকল্পিত এবং এর প্রধান উদ্দেশ্য ছিল তুরস্ক ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা। ইসরায়েলের আরেকটি উদ্দেশ্য হচ্ছে তেহরান রিয়াদ সম্পর্ক প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টির পাশাপাশি তুরস্ককে ইরান থেকে দূরে সরিয়ে রাখা।
সম্প্রতি ইরান বিরোধী প্রচার প্রোপাগান্ডা তৈরিতে ইহুদিবাদী ইসরায়েল বিশেষ করে তাদের গুপ্তচর সংস্থা মোসাদ এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। মোসাদ সম্প্রতি এ প্রচারণা চালিয়েছে যে ইরান তুরস্কে অবস্থিত ইসরায়েলি নাগরিকদের টার্গেট করে তাদেরকে অপহরণ করছে অথবা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। প্রায় দুই মাস আগে তারা অনেক বড় পরিকল্পনার আওতায় ইরান বিরোধী প্রচারণা চালিয়ে মানসুর রাসুলি নামে এক ব্যক্তির নামে একটি ভুয়া অডিও বার্তা প্রচার করে তারা দাবি করছে যে এই ব্যক্তি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র পক্ষ থেকে তুরস্কে ইসরায়েলি দূতাবাসে একজন ইসরায়েলি নাগরিককে, জার্মানিতে এক মার্কিন জেনারেলকে এবং ফ্রান্সে এক সাংবাদিককে হত্যা করেছে। মোসাদ এমন সময় ইরান বিরোধী এসব অপপ্রচার চালাচ্ছে যখন ইসরায়েলের বিরোধিতা উপেক্ষা করে ইউরোপ পরমাণু সমঝোতায় মধ্যস্থতা করার চেষ্টা করছে। IRGC-র কুদস ব্রিগেডকে মার্কিন সন্ত্রাসীদের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। ইসরায়েল ও আমেরিকা আরব দেশগুলোকে তেল আবিবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে ইরান বিরোধী কথিত সামরিক জোট গঠনের চেষ্টা চলছে।
ইরান বিরোধী প্রচার প্রোপাগান্ডার পেছনে মোসাদের তিনটি বড় উদ্দেশ্য রয়েছে। প্রথমত, সন্ত্রাসীদের তালিকা থেকে IRGC-র কুদস ব্রিগেডকে বাদ দেওয়ার জন্য বাইডেন প্রশাসনের সম্ভাব্য চেষ্টা রুখে দেওয়া। দ্বিতীয়ত, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আন্তর্জাতিক চেষ্টাকে বানচাল করা এবং তৃতীয়ত, যে কোনো উপায়ে এক্ষেত্রে ইউরোপের মধ্যস্থতার চেষ্টা রুখে দেওয়া। এছাড়া মোসাদের আরেকটি উদ্দেশ্য হচ্ছে ইরানের ভয় দেখিয়ে তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ককে আরও জোরদার করা এবং তুরস্ক ও ইরানের মধ্যে দূরত্ব সৃষ্টি করা। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, পাশ্চাত্যের গণমাধ্যমগুলো অন্ধভাবে এবং কোনো যাচাই না করেই ইসরায়েলের দেওয়া ইরান বিরোধী এ সংক্রান্ত বানোয়াট ও মিথ্যা খবরাখবর প্রচার করছে। তারাও এসব খবরকে সত্য বলে তুলে ধরার চেষ্টায় লিপ্ত। অথচ মানসুর রাসুলির নামে ভুয়া অডিও বক্তব্য প্রকাশিত হওয়ার পর ওই ব্যক্তি নিজেই স্বীকার করেছে যে সে কৃষি খামারে কাজ করে এবং কিছুদিন আগে কে বা কারা তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে তার উপর অনেক শারীরিক নির্যাতন চালায় এবং তাকে ইরানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করে।
ইরানের বিরুদ্ধে ভুয়া অডিও প্রকাশের কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ার পর কয়েক সপ্তাহ এ নিয়ে হইচই বন্ধ থাকে। কেননা সে সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের তুরস্ক সফর ছিল গুরুত্বপূর্ণ। এরপর মোসাদ ও পাশ্চাত্যের মিডিয়া ওই বিষয়ে ইরান বিরোধী প্রচারণা বন্ধ রাখে, এ কারণে যে তেল আবিবের দুটি উদ্দেশ্য অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে পরমাণু সমঝোতা থেকে বিরত রাখা এবং ইরানের কুদস ব্রিগেডকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা ঠেকাতে সফল হয় ইসরায়েল। কিন্তু যেহেতু আপোষকামী আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার এবং ইরান বিরোধী আঞ্চলিক জোট গঠনের চেষ্টা এখনও সফল হয়নি, সে কারণে তারা ইরান বিরোধী প্রচারণার নতুন কৌশল অবলম্বন করেছে।
এবার তাদের প্রচারণার কেন্দ্র হচ্ছে তুরস্ক। ইসরায়েলের বর্তমান অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের তুরস্ক সফরের কয়েকদিন আগে ইসরায়েলের কয়েকটি সূত্র দাবি করেছিল ইরান তুরস্কে অবস্থিত ইসরায়েলি নাগরিকদের অপহরণ করার চেষ্টা করছে এবং সে কারণে ইসরায়েলি নাগরিকরা যেন তুরস্ক ত্যাগ করে। ইসরায়েল আরও দাবি করে, ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত ও তার স্ত্রীকে ইরানিরা টার্গেট করেছিল কিন্তু তুরস্কের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় ইরানিদের সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
প্রকৃতপক্ষে ইরানের বিরুদ্ধে ইসরায়েলিদের এ ধরনের অপপ্রচার নতুন কিছু নয় এবং এটা তাদের স্বাভাবিক ও চিরাচরিত অভ্যাসে পরিণত হয়েছে। অর্থাৎ তুরস্ক এখন ইসরায়েলের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে এবং প্রচারণা চালিয়ে তারা ইরান ও তুরস্কের মধ্যে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, এ অবস্থায় তুরস্কের কর্মকর্তাদেরকে খুবই সতর্ক হয়ে পথ চলতে হবে, কেননা তুর্কি কর্মকর্তারা এটা ভালো করেই জানেন যে ইসরায়েল ও সৌদি নেতাদের তুরস্ক সফর ছিল কৌশলগত এবং উদ্দেশ্যপূর্ণ।
যাই হোক, ইহুদিবাদী ইসরায়েল নতুন করে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য চেষ্টা চালাচ্ছে, যাতে এর মাধ্যমে ফিলিস্তিন ইস্যুটি চিরতরে চাপা পড়ে যায়। অর্থাৎ ইসরায়েলি আগ্রাসী নীতির সাথে আরব দেশগুলোকেও শরিক করার চেষ্টা করছে ইসরায়েল। অন্যদিকে ইরান যাতে এই অঞ্চলের কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে না পারে সেজন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তেল আবিব। তো শ্রোতা বন্ধুরা, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি ষড়যন্ত্রের স্বরূপ সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। আমেরিকার রাজনৈতিক প্রভাবাধীন অঞ্চলের আয়তন কমে যাচ্ছে ও ব্যর্থতার সাক্ষী হচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধানের মন্তব্য। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, লেবাননের পানিসীমার গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি তৎপরতা ইস্যুতে যুদ্ধের আশঙ্কা এখনও 50%। বাংলাদেশে হারিকেন নিয়ে আন্দোলন করায় বিএনপির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার আহ্বান। এবং নতুন নৌ ডক্ট্রিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষর, আমেরিকাকে সরাসরি রাশিয়ার প্রধান হুমকি হিসেবে ঘোষণা করল ক্রেমলিন। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.